الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله পিস টাইম বেড়া এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান সৎ পথে আহ্বান দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটাকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে থাকি, বিশেষ করে নেকি দাওয়াতের ফজিলত বা নেকি দাওয়াত আমরা কিভাবে দিব এ সকল বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। অনুষ্ঠানের মধ্যে মোবাইলে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি আমাদেরকে প্রতিটি পর্বের সময় দিয়ে থাকেন, তার থেকে আমরা ঘটনা শ্রবণ করি, আম্বিয়াই কিরাম কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন এবং এর ফলশ্রুতিতে কি হয়েছে সে সকল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, এই জন্য যেন আমাদের এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করব। এরপরে আজকে আমরা কোন নবী আলাইহিস সালামের সম্পর্কে জানবো বা তার ব্যাপারে শ্রবণ করব, তার দাওয়াত এর ব্যাপারে শ্রবণ করব, তার উম্মতদের ব্যাপারে শ্রবণ করব, ইনশাআল্লাহ তাআলা তাও জানবো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়, তার 10টি গুণাকে মিটিয়ে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে এ সকল সৌভাগ্য, এ সকল নিয়ামত যেন আমরা অর্জন করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান, মুবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি আমাদের সাথে আছেন। আজকে আমরা জানবো যে কোন বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করব বা কোন নবী আলাইহিস সালামের সম্পর্কে শ্রবণ করব। নূর হোসেন ভাই, আজকে আপনি সময় দিয়েছেন, আল্লাহ তাআলা শুক্রিয়া যে আপনি আমাদেরকে প্রতিটি পর্বে সময় দিয়ে থাকেন। তো আজকে আমরা যে বিষয় সম্পর্কে শ্রবণ করব, আমরা তো চেষ্টা করি প্রতিটি পর্বে একজন নবী আলাইহিস সালামের নেকি দাওয়াত দেওয়ার ধরন সম্পর্কে, তো আজকে আমরা কোন নবী আলাইহিস সালামের সম্পর্কে শ্রবণ করব?
ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে চেষ্টা করব আল্লাহ তাআলা নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসালামের নেকির দাওয়াতের বিষয়ে আলোচনা করার জন্য।
সুবহানাল্লাহ, হযরত সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম, দর্শকবৃন্দ, সালে আলাইহিস সালামের একটি মজেজা ছিল যা হচ্ছে উষ্ট্রি। তিনি পাহাড় থেকে তার একটি উষ্ট্রি নামিয়ে এনেছিলেন তার মজেজার মাধ্যমে। এ বিষয়ে আমরা
ইনশাআল্লাহ
নেকি দাওয়াতে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আশা করি এই অনুষ্ঠান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যাব নূর হোসেন ভাই, যে হযরত সাইয়েদনা সালে আলাইহিস সালাম, তার দাওয়াতের ব্যাপারে তো আমরা শ্রবণ করব, কিন্তু শুরুতে তার সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা জেনে নিই ইনশাআল্লাহ তাআলা।
পরিচয় এবং তার কওমের পরিচয় আমরা জানব।
জি জি জি।
কেননা তার যে কওম ধ্বংসপ্রাপ্ত হয়েছে পূর্বেই আমরা শুনেছি যে ওই কওমের হেদায়তের জন্য আল্লাহ তাআলা এক একজন নবী আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তো হযরত সাইয়েদনা সালে আলাইহিস সালাতু ওয়াসালামের কওম যে ছিল, সেই কওম ছিল কওমে সামুদ। এই কওমে সামুদ হযরত হুদ আলাইহিস সালামের কওম ছিল কওমে আদ। এই কমে আদ যে আমরা শুনেছিলাম যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এই কমে আদের প্রায় 500 বছর পর এই কমে সামুদের, যে কমে সামুদ তাদের হেদায়তের জন্য, তাদের হেদায়তের জন্য আল্লাহ তাআলা হযরত সালে আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রেরণ করেছিলেন। কমে সামুদের যে অবস্থান সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, তাদের অবস্থান হচ্ছে আরবের উত্তর পশ্চিম এলাকায় তারা বসবাস করত। তো যেটাকে বর্তমানে আমরা আপনার শাম দেশ অর্থাৎ সিরিয়ার মধ্যে যেটা অবস্থান, শাম দেশ হিসেবে আমরা সিরিয়ার মধ্যে আমরা জানি, বর্তমানে সাধারণভাবে এটাকে, ওই এরিয়াটাকে, ওই শহরটাকে মাদায়ানে সালেও বলা হয়ে থাকে। এই কমের কিছু বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে এই কম প্রস্তর খোদাই এবং স্থাপত্য নির্মাণ অর্থাৎ আর্কিটেকচার যেটাকে আমরা বলি আর কি, যে স্থাপত্য নির্মাণ, এই বিষয়ে তারা খুব পারদর্শী ছিল। এবং তাদের যে সময়ে এই কমে সামুদের, তাদের সময়কার যত দালান, বিশাল বিশাল দালান, প্রস্তর খোদাই দালান, এটা তারা করেছিল। তো এই কমকে যদি আমরা দেখি কমের ইতিহাস, এই কমও কিন্তু এই কমে আদের মতোই একই অবস্থা। তাদেরও, তারাও শক্তিশালী ছিল, তারাও 500 বছরের ব্যবধান, আমি পূর্বেই বলেছিলাম, তাদের তাদেরও আয়তন, তাদের আকার আয়তন তারাও বিশাল ছিল। অর্থাৎ এই একই কারণে তাদের মধ্যেও অহংকারের যে বিষয়টা, হঠকারিতার যে বিষয়টা তাদের মধ্যেও সৃষ্টি হয়েছিল। তো এই কমকে আল্লাহ তাআলা চেয়েছিলেন, আল্লাহ তাআলা চায় না আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছে পরীক্ষার জন্য, যাতে করে বান্দা দুনিয়াতে পরীক্ষায় কামিয়াবি হয়ে সাফল্য অর্জন করে কাল কেয়ামতের ময়দানে চিরস্থায়ী ফয়সালা যখন হয়ে যাবে যাতে জান্নাতে যেতে পারে। কিন্তু দুর্ভাগা তারাই, ওই কম যারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে অস্বীকার করে। তো এই কমের সামুদ তাদের অবস্থা একই ছিল, আল্লাহ তাআলার হুকুম আহকাম যা ছিল আল্লাহর নবীর তরফ থেকে তারা শুনেছিল, শ্রবণ করেছিল, তারাও প্রত্যাখ্যান করেছিল, এবং আল্লাহ তাআলার নবী তাদেরকে নেকির দাওয়াত দিয়েছিল। নেকির দাওয়াতের বিষয়ে আমি বলবো, কোরআনুল কারিমের মধ্যেও এ বিষয়ে আলোচনা এসেছে সোহেল ভাই। তো এই জাতির বিষয়ে যেটা হচ্ছে, তারা পার্থিব যে দুনিয়াবি যে ধন সম্পদের যে বিষয়, এটাতে তারা পরিপূর্ণ ছিল। আমি পূর্বে আমরা আলোচনা করেছিলাম কমে আদের বিষয়ে, তাদের যে ফসল ফলাদি এগুলো বিষয়ে তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছিলেন। তো কমে সামুদের বিষয়ে আলোচনা এসেছে, তাদের যে ধনুষ উৎসর্য, যে মানে যত ধন সম্পদের যে বিষয়গুলো ছিল সকল ধন সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, তাদের কাছে জানা ছিল যে পূর্বের যে জাতি কমে আদ, একেবারে তাদের কাছে কিন্তু টাটকা ছিল জিনিসটা, হ্যাঁ, যে তাদের পূর্বের জাতি যে কমে আদ, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে, তাওহীদের অস্বীকার কারণে তাদের উপর ধ্বংস হয়েছিল, তাদের উপর আযাব প্রেরিত হয়েছিল। কিন্তু তারা ওই জিনিসটাকে একেবারে ভুলে গিয়েছিল, আর ভুলে যাওয়ার কারণে তাদেরকে স্থলাভিষিক্ত করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিন্তু আফসোস, তারাও শিরিক ও বাতিল মাবুদের ইবাদতের মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। তো আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, যেটা সচরাচর আমরা দেখেছি পূর্বে নবী আম্বিয়া আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত, শিরক এবং কুফরি মুক্ত হওয়ার জন্য তাদেরকে সঠিক পথে আহ্বান করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে সূরা আরাফের মধ্যে ব্যাপক আলোচনা এসেছে, সূরা আরাফের 73 থেকে 79 নম্বর আয়াত ব্যাপক আলোচনা এসেছে এখানে। তো আমি একেবারে সংক্ষেপে বলবো, যেটা হচ্ছে, তিনি তাদেরকে প্রথমত এক আল্লাহ তাআলা যে তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে যে এত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা দয়া করেছেন, এই যে নিয়ামত রাজি, এই যে অদৃশ্য থেকে তাদের প্রাপ্ত হচ্ছে তারা এই নিয়ামত রাজি, তো এটা তাদেরকে বুঝিয়েছিলেন আল্লাহর নবী। কিন্তু আফসোস, তারা এটাতে কর্ণপাত করেনি, বারবার আল্লাহ তাআলার নবী হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বুঝাতে লাগলেন। আল্লাহর নবী তাদেরকে এতটুকুই বললেন যে তোমরা যে পথে রয়েছো সেটা অন্ধকারের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে আলোর পথ দেখাতে চাচ্ছি, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাতে চাচ্ছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, তারা ওই আত্মগম্ভীর্যের কারণে, আত্মমর্যাদা যে আত্ম অহংকারের কারণে, তারা তাদের নিজেদের জায়গাতে তারা স্থিতিশীল ছিল, তারা তার নবীর দাওয়াতকে তারা কোনো কর্ণপাত করেনি।
যে নৌশন ভাই খুব সুন্দর আলোচনা করলেন, দর্শকবৃন্দ আমরাও কিন্তু খুব সুন্দর কথা শ্রবণ করলাম, যে অন্যান্য আম্বিয়ায়ে কিরামের মতো হযরতে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তিনিও তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, এই জন্য দাওয়াত দিলেন, এভাবে দাওয়াত দিলেন যেন তার উম্মত সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ধাবিত হয়, আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত হয়, এবং বাতিল যে মাহবুদ রয়েছে তার ইবাদত, তার উপাস্য যেন ছেড়ে দেয়, কুফর শিরক যেন তারা ছেড়ে দেয়। কিন্তু তারাও এই ব্যাপারে কর্ণপাত করেনি দর্শকবৃন্দ। তো ফলশ্রুতিতে কি হলো তা আমরা আসুন জেনে নিই নুরসান ভাইয়ের কাছ থেকে। আর দর্শকবৃন্দ, প্রতিটি বিষয় আমরা আলোচনা করছি, কিন্তু এখান থেকে আলোচনা করার উদ্দেশ্য এই না যে আমরা শুনবো বা শেষ, এরকম নয়। দর্শকবৃন্দ, আমাদের উচিত এখান থেকে আমাদের জন্য শিক্ষা বের করা, যে এই যে সালেহ আলাইহিসসালামের জাতি, তার গোত্র কম যেই আচরণ করছে বা যে কাজ করছে, তো আমরা কোন স্টেপে রয়েছি? ঠিক আছে, আমরা অন্য কোনো মাবুদের ইবাদত করছি না, কিন্তু আমরা তো আল্লাহ তাআলা যার ইবাদত আমাদের করা উচিত তার ইবাদতও কিন্তু আমরা করছি না। আমরা এ দ্বারা কি বোঝাতে চাচ্ছি? হুকুম আহকাম মানছি না, হুকুম আহকাম মানছি না, আমরা ইবাদত করছি না, ইবাদত থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমরা কি করছি দর্শকবৃন্দ? আমরা নিজেরাও নিজেদেরটা চিন্তা করি, পাশাপাশি অন্যান্য গোত্রেরটাও চিন্তা করি, তখন আমরা কম্পেয়ার করতে পারবো যে তাদের উপরে আজাব এসেছে, আমাদের উপরে আজাব আসছে না সরাসরি এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াতে, কিন্তু একটা সময় এর শাস্তি তো আমাকে ভোগ করতে হবে। দর্শকবৃন্দ, আমরা সুশ্রবণ করব যে কি আলোচনা হচ্ছে, পাশাপাশি নিজের যে জীবনটা এটাকে আমরা কি করব কম্পেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। তো নূর হোসেন ভাই আবার আসবো আপনার কাছে, যে এই ফলশ্রুতিতে অর্থাৎ সালে আলাহ ইসলামের দাওয়াতের ফলশ্রুতিতে কি হলো?
যখনই আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম তার কমকে দাওয়াত দিলেন, তাদেরকে বুঝাতে লাগলেন, তো তারা একে তো আল্লাহ নবীর কথায় কোনো কর্ণপাত করলই না, তারা দ্বিতীয়ত কি করলো, আল্লাহ নবীকে প্রতিউত্তর দিল, তাও আল্লাহ নবীকে তিরস্কৃত করে। এ বিষয়ে কোরআনুল কারিমে আলোচনাও এসেছে সূরা হুদের মধ্যে, যে তারা এভাবে আল্লাহ নবীকে বলতে লাগলো অন্যান্য কওমের ধ্বংসপ্রাপ্ত কওমের মতো, যে আপনি কি আমাদেরকে আমাদের বাপদাদার যে আমল রয়েছে সেই আমল থেকে বিরত থাকতে বলছেন, আমাদের বাপদাদা যে উপাস্য করেছে, যার উপাস্য করেছে তার উপাস্য থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন, তো এটা তো সম্পূর্ণ নয়, আপনি আমাদেরকে আমাদের সাথে ধোকা দিচ্ছেন। তো এভাবে করে আল্লাহর নবীকে তারা আল্লাহর নবীকে তাদের কথার প্রত্যুত্তর এমনভাবে দিলেন যে আল্লাহর নবীর অন্তরে কষ্ট পেয়ে গেল। তো যখন তারা দেখলো যে আল্লাহর নবী পিছু পা হচ্ছে না, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে সমাজে যারা শক্তিশালী প্রভাবশালী ছিল, প্রতিনিধি যারা করেছিলেন ওই জাতির কমে সামুদের মধ্যে, তারা এরকম প্ল্যানিং করলেন যে আমরা এমনভাবে তাকে লাঞ্ছিত করব যাতে করে সে আর নিজেকে আমাদের সামনে উপস্থাপন না করতে পারে, আমাদেরকে দাওয়াতের কাজ না করতে পারে আমাদের সামনে। তো তারা কিভাবে প্ল্যান করলেন, তারা বললেন তুমি আমাদেরকে এমন কিছু নিদর্শন দেখাও যার মাধ্যমে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিব। অর্থাৎ তারা দাবি করলেন, যে ঘটনা ইবনে কাসিরের তিনি বর্ণনা করেন, যে হযরত সালেহ সাল্লাম দাওয়াতে যখন অতিষ্ঠ হয়ে যায় সম্প্রদায়ের নেতারা, তারা স্থির করলো যে তার দাওয়াতকে আমরা বন্ধ করে দিব। সে মতো তারা সবাই একত্রিত হলো কওমের নেতারা, তো তারা বললেন যে তুমি আমাদেরকে কাতে বা পাহাড়, একটা পাহাড় ছিল তাদের অবস্থানের মধ্যে, যে পাহাড়ের নাম ছিল কাতে বা পাহাড়, তো এই পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল এবং শাস্ত্রগত উষ্টি বের করে দেখাও। এটা মজেদা দেখতে চাইলেন তারা,
মজেদা
যে পাহাড় থেকে তুমি আমাদেরকে একটা 10 মাসের গর্ভবতী তাও,
অর্থাৎ এমন বিষয়বান,
জি
এমন বিষয় বললেন যেটা অসম্ভব,
অসম্ভব
পাহাড় থেকে কিভাবে বের হবে,
তো অসম্ভব কাজ তারা দেখতে চাইলেন। তারা বললেন যে তুমি আমাদের যদি এই দাবিকে মেনে নাও তাহলে আমরা তোমাকে নবী বলে স্বীকার করব। তো এখানে সকল প্রতিনিধিত্ব যারা করতেন ওই কওমের, কওমের সামুদের, তারা কিন্তু এটা অঙ্গীকার করেছেন আল্লাহ নবীর সাথে। কিন্তু যখন আল্লাহ নবী বলল তোমরা যদি সঠিকভাবে নিয়ত করে থাকো, তোমরা যদি সঠিক বলে থাকো, তাহলে আমি এই মর্যাদা দেখাবো আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে। তো তারা বলল, তারা কথা দিল আমরা অবশ্যই আপনাকে মেনে নিব। তো আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আর অবশ্যই আল্লাহ নবীদের দোয়া কবুল হয়ে থাকে। জি, মুস্তাজাবুদ দাওয়াত, তারা অবশ্যই তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ নবীর দোয়াকে কবুল করে ওই পাহাড় থেকে তিনি একটি গর্ভবতী লাবণ্যবতী তরজাদা উষ্টি বের করলেন আল্লাহ তাআলা ওই পাহাড় থেকে। তো সালেহ আলাইহিস সালাম এই বিস্ময়কর মুজিজা দেখে গোত্রের নেতা সহ তারা সবাই অবাক হয়ে গেলেন, তারা চিন্তাও করতে পারলেন এটা কিভাবে সম্ভব,
এটা তো সম্ভব নয়,
সম্ভবই না, পাহাড় থেকে একটা
বের হবে,
উষ্টি বের হয়ে আসবে, এটা তো কখনোই সম্ভবই না। তো যাই হোক, ওইখানে যারাই ছিল এত বড় একটা মুজিজা দেখে সবাই ইচ্ছা পোষণ করলো যে আমরা এই নবীর প্রতি ঈমান আনবো। তো যারাই ছিল ওইখানে উপস্থিত বেশিরভাগ লোক, একটা বড় সংখ্যক লোক, কিন্তু তারা ছিল দুর্বল গরিব শ্রেণীর, কিন্তু তারা আল্লাহ নবীর উপর ইমান আনলেন। কিন্তু দুর্ভাগা তারাই যারা আল্লাহর নবীর উপর ইমান আনলেন না, তারা হচ্ছেন ওই যে সমাজের অধিপতি যারা ছিলেন, নেতৃত্ব স্থানে যারা ছিলেন, তারা তাদের যে আত্মগর্ব আত্মমর্যাদা এটাকে তারা সঠিক রাখতে গিয়ে তারা নিজেদেরকে নিচু করতে চাইলেন না,
দেখার পরও তারা
ইমান আনলেন না, তারা আল্লাহর নবীকে তখনও আবারও আফসোস, এই মর্যাদা দেখার পরও তারা আল্লাহর নবীকে অস্বীকার করলো। এবং তাকে শুধু অস্বীকারই করেননি, তাকে আরও জাদুঘর বলে বিভিন্ন লাঞ্ছনা করে তাকে অপমানিত করল। তো আফসোসের বিষয় হচ্ছে এত বড় মর্যাদা দেখেও যাদের ইমান আনলো না, তো আসলেই দুর্ভাগা। সৈয়দ ভাই, এভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে মর্যাদা দেখালেন, তো আফসোসের বিষয় যে দুর্ভাগারা গ্রহণ করলো না। তো এটা তো আল্লাহ তাআলার তরফ থেকে উষ্টিটি ছিল, তো আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল আল্লাহর নবীর প্রতি, যাতে করে এই উষ্টিকে তার কম যাতে সেটাকে স্পর্শ না করে এবং সেটার প্রতি কোনো আক্রমণাত্মক ব্যবহার যাতে না করে, এটা আল্লাহ তাআলার হুকুম ছিল। তাহলে তাদের জন্য শাস্তির হুকুম রয়েছে, এই বিষয়ে সূরা হুদের মধ্যে আলোচনা এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেন যে সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে 70 যন্ত্রণাদায়ক শাস্তিতে পাকড়াও করা হবে। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন এই উষ্টি আমাদের সচরাচর অন্যান্য পশুদের সাথেও জন্তুদের সাথেও সে চলাফেরা করবে, কিন্তু তাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা, এই জন্তুদের এবং এই কমের পানির জন্য, পানি পান করার জন্য একটি কূপ ছিল। তো আল্লাহ তাআলার হুকুম হলো এই কূপ থেকে একদিন এই উষ্টি পান করবে এবং আরেক দিন মানে পরের দিন ওই কম এবং অন্যান্য জীবজন্তু যারা তারা পান করবে। তো এইভাবে আল্লাহ তাআলার নবী তাদেরকে জানিয়ে দিলেন, এটা আল্লাহ তাআলার হুকুম ছিল তাদের জন্য। তো এই ধারাবাহিকতা ছিল, বজায় ছিল, একদিন উষ্টি পান করত, আর উষ্টি আল্লাহ তাআলার তরফ থেকে যে উষ্টি আল্লাহ তাআলার নবী মুজিজা মাধ্যমে যে উষ্টি এসেছিল দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে, সেই উষ্টি এমনভাবে পান করতো যেহেতু আল্লাহ তাআলার তরফ থেকে, তো এটা তো মুজিজা সম্পূর্ণ, সে এমনভাবে পান করতো যে কূপের পানি সম্পূর্ণ সে পান করে নিত, সেদিন আর অন্য কোনো কেউ সেটা পান করতো না। এই জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছিল যে তোমরা পরের দিন সেখান থেকে পানি নিবে। তো এই দুর্ভাগাদেরকে আল্লাহ তাআলা আরও দয়া করেছিলেন এই উষ্টি থেকে দুধ নেওয়ার, দুধ পান করার। তো এখানে সুস্বাদু দুধ তারা পেত, তারা দুধও নিত এই উষ্টি থেকে, এটা আল্লাহ তাআলার হুকুম ছিল তাদের জন্য। তো এভাবে করে চলতে থাকলো। তো যখন দেখলো যে এই উষ্টির কারণে তাদের সমস্যা হচ্ছে, তারা এটা বাহানা করলো আল্লাহ নবীর কাছে। তো তারা কমের মধ্যে তারা আলোচনা করলো কীভাবে এটাকে মেরে ফেলা যায়। তো ইবনে জারির মতো বিভিন্ন মুফাসসিরগণ বর্ণনা করেন এই বিষয়টা, যে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হলো নারীর প্লবন। তো সামুদ গোত্রের দুজন সুন্দরী মহিলা যারা সালেহ আলাইহিস সালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তো তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন প্রথমষ্ট যুবককে উষ্টি হত্যায় রাজি করল। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্টিকে পা কেটে হত্যা করে ফেলল। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো হত্যাকারী যুবকদের প্রাধান্যকে লক্ষ্য করেই কোরআনের মধ্যেও আয়াত নাজিল হয়েছে। তো সুরাতুল শামসের মধ্যে বর্ণিত রয়েছে, যখন তাদের সবচেয়ে হতবাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল, তো এভাবে করে আল্লাহ তাআলার যে হুকুম ছিল সেই হুকুমকে অমান্য করে বসলো এই কম, কমের সামুদ, যে এই কঠিন খারাপ কাজটা করলো কিন্তু দুইজন, ওই দুই যুবক নারীর প্রলোভন পেয়ে, কিন্তু এই দুইজনের কারণে কিন্তু পুরো গোটা কমকে আল্লাহ তাআলার গজবের মধ্যে নিমজ্জিত হতে হয়েছিল।
আসলে দর্শকবৃন্দ, যে আমরা যদি চিন্তা করি, যখন একটি ঘরে আগুন লাগে, ওই আগুন কিন্তু যদি কেউ না থামায়, আগুনটি কিন্তু ওই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ ওই আগুন পুরো এলাকাকে পুড়িয়ে দেয়। এখন দুইজন যুবক মাত্র তারা কি করেছে, ভুল করেছে, তারা ওই উষ্ট্রিকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলার গজব পুরো এলাকার লোকদের উপরে চলে এসেছে। আজকে আল্লাহ না করুক আমি নেকি দাওয়াত থেকে দূরে রয়েছি, নেকি দাওয়াত দিচ্ছি না, বা আমি দিচ্ছি অন্যান্য লোক গুনাহ করছে, যদি ওই সকল লোকের কারণে আমার উপরে যদি আযাব চলে আসে, এ কারণে আমাদের উচিত যে আমরা যেন বেশি বেশি করে লোকদেরকে নেকি দাওয়াত দিই, সৎ পথে আহ্বান করি। দর্শকবৃন্দ, আমরা একটি সেগমেন্ট নিয়ে থাকি মাদানী বাহার, ইনশাআল্লাহ তাআলা আজকেও একটি আমরা ঘটনা শ্রবণ করব মাদানী বাহার সম্পর্কে। এরপরে ইনশাআল্লাহ তাআলা তাদের উপরে কি আযাব এসেছিল, সালেহ আলাইহিস সালামের যে গোত্র রয়েছে তাদের উপরে, তাও আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আজকে যে মাদানী বাহার আমরা আলোচনা করব, তা ভারতের একটি শহর, এই শহরের ইসলামী ভাই এক যুবক সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এক যুবকের ঘটনা সে তার নিজের ভাষায় লিখেছেন, তার লেখার কিছুটা সারাংশ সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। এক যুবক, সে প্রথমে মুসলমান ছিল না, পরবর্তীতে আলহামদুলিল্লাহ মাদানী মহলের বরকতে মোবাল্লিগে দাওয়াত ইসলামের একক প্রচেষ্টায় কীভাবে মুসলমান হলো, তা আজকে আমরা শ্রবণ করব। এক যুবক, সে ছিল অন্য ধর্মাবলম্বী, সে তার কাকার এক হাসপাতালে চাকরি করার জন্য সে আসলো। এরপরে ওই হাসপাতালের মধ্যে এক মোবাল্লিগে দাওয়াত ইসলামী কোনো এক রোগের চিকিৎসার জন্য সে সেখানে ভর্তি হলো। আর ওই যুবক যে ইসলাম এর প্রতি খুবই বিরোধ ছিল, সে এমন ছিল যদি কোনো মুসলমান কোনো গ্লাসে পানি খেত, সে ওই গ্লাসটিকে ভালোভাবে ধোয়ার পরে তারপরে সেখান থেকে পানি পান করত। তো এমন ইসলামের প্রতি তার বিদ্বেষ ছিল। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজাল এমন এক চরিত্রের অধিকারী, সে হাসপাতালে গিয়ে সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে, কিন্তু সেখানে সে এই মাদানী পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। কিভাবে সে প্রতিদিন একটি সময় করে লোকদেরকে ইনফিরাদি কোশিস, তাদেরকে বোঝাতো, পাশাপাশি একটি সময় সে কী করতো, একটি দরজ দিত, যেমনটি দাওয়াত ইসলামের একটি মাদানী কাজ রয়েছে, ঘর দরজ বা মসজিদ দরজ আমরা দিয়ে থাকি। সে হাসপাতালের মধ্যে দরজ দেওয়া শুরু করলো। এই দরজের প্রভাবে হাসপাতালে যে সকল লোক ছিল তারা আস্তে আস্তে তার দিকে ধাবিত হতে লাগলো। প্রতিদিন কি করতো, ওই সময় সবাই মিলে দরস শ্রবণ করতো, আর ওই ইসলামী ভাই কি করতো, নেকি দাওয়াত দিয়ে দিত। যখন ওই যুবক কয়েকদিন এভাবে লক্ষ্য করলো, তখন সে কি করলো, সেখানে গিয়ে কি করছে জানার জন্য সে গিয়ে ওই মজলিসে বসলো বা দেখার জন্য গেল। তো এভাবে কয়েকদিন যাওয়ার পরে তারও ভালো লাগলো যে সুন্দর সুন্দর কথাও হচ্ছে, আর ইতিমধ্যে ওই মোবালিকে দাওয়াত ইসলামী তার চিকিৎসা শেষ হয়ে গেল, সে বাসায় চলে গেল। কিন্তু এই যুবকের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সে বাসায় চলে গেল মোবালিকে দাওয়াত ইসলামী, কিন্তু তাদের কথাবার্তা হতো, যোগাযোগ হতো। এই যোগাযোগ হওয়ার মাধ্যমে তাদের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। মোবালিকে দাওয়াত ইসলামী তাকে ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। পূর্বে তার যে ধারণা ছিল, এই ধারণা অর্থাৎ ওই যুবকের যে ধারণা ছিল, ওই ধারণা তার আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আর ইসলাম কি আমাদেরকে শেখাচ্ছে, ইসলামের উদ্দেশ্য কি, ইসলাম কি চায়, এই বিষয়টি সে যখন আস্তে আস্তে ওই মোবাইলে দাওয়াত ইসলামী থেকে জানতে পারলো, তখন তার অন্তর ইসলামের প্রতি ধাবিত হলো। এক সময় আসলো যখন সে ইসলামের দিকে পরিপূর্ণভাবে ধাবিত হলো। ইতিমধ্যে ওই মোবাইলে দাওয়াত ইসলামী তাকে একটি রিসালা উপহার দিল, কাপড় পাক করার পদ্ধতি, যার মধ্যে পবিত্রতা অর্জনের বিভিন্ন মাধ্যম রয়েছে কাপড় শরীর পাক করার ব্যাপারে। যখন ওই রিসালাটি ওই যুবক অধ্যয়ন করলো, পাঠ করলো, তার জীবন চেঞ্জ হয়ে গেল। সে পুরো পাক্কা নিয়ত করে নিল। তখন ওই যুবকের সাথে কথা বলে সে ইসলাম ধর্মে সে দাখিল হয়ে গেল, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। তো দর্শকবৃন্দ, একটু ইনফিরাদি কোশিস, একক প্রচেষ্টা, ভালো ব্যবহার কি করেছে এক বিধর্মী, যে এক অমুসলিম, এক অমুসলিমকে কি করলো, ইসলাম ধর্মের প্রতি ধাবিত করলো এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে তার মন তাকে বাধ্য করলো। তো আসলে বাস্তবে কি
মুবাল্লিগকে কিন্তু নিজে থেকে যাওয়ার প্রয়োজন হয়নি। এখানে বিষয়টা হচ্ছে, আপনি, আমি একটু শেয়ার করবো আপনার সাথে, সেটা হচ্ছে যদি আমি নেকির কাজের মধ্যে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি, তো আমার মাধ্যমে অনেক অমুসলিম মুসলিম হয়ে যেতে পারে।
আসলে
দাওয়াত
ইসলামের মাদানী পরিবেশের দিকে তাকাই, বিভিন্ন দেশে অমুসলিম যে কান্ট্রিগুলোতে রয়েছে, মোবাইলে দাওয়াত ইসলামী যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তাদের যাওয়ার বরকতে, তাদের এই নেকি দাওয়াত দেওয়ার বরকতে আমরা মাদানী চ্যানেলও দেখে থাকি যে ইসলামী ভাইরা তাদের চেষ্টা করেছে, অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকির কাজ, সৎ পথে আহ্বানের কাজ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা এই ফলশ্রুতি শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা যে আজাব এসেছে ওস্ত্রীকে হত্যা করার পরে, কিরকম আজাব এসেছে তা আমরা শ্রবণ করবো ইনশা আল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই,
তো এই উষ্টি হত্যা ঘটনার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত সালে আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি তার কমকে জানিয়ে দিলেন যে এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করো, আর এরপরেই আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের জন্য আজাব চলে আসবে।
3 দিন পর্যন্ত তোমাদের অবকাশ আছে, এরপরে তোমাদের কাছে আজাব
চলে আসবে। যখন এই কথা তার হযরত সালে আলাইহি সালাতু ওয়াসসালামের কম শুনলো, তারা অবশ্যই ভয় পেয়ে গেল, ভয় পাওয়ার মতোই কথা,
যেহেতু একটা মুজিজা দেখেছেন, যেটা অসম্ভব এটা দেখেছেন,
সম্ভব হয়েছে
এটাও অস্বীকার করা
কিছু নেই। তো যখন এভাবে তারা শুনলো, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই দুর্ভাগারা তখন আল্লাহর নবীকে তাচ্ছিল্য করতে লাগলো। তো তখনও তারা তাকে বলল যে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমাদেরকে আজাব এনে দেখাও। এই কম আল্লাহর নবীর কাছে আজাবের বিস্তারিত জানতে চাইলো, আল্লাহর নবী বিস্তারিত তাদেরকে বলে দিল। যখন তারা শুনলো, শ্রবণ করলো, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। যেখানে কথা ছিল হেদায়েত হওয়ার, সেখানে তারা ওই দুর্ভাগারা তারা আবারও চক্রান্ত করলো যে ইনাকে কিভাবে শেষ করা যায়। আল্লাহর নবীকে তারা হত্যার ষড়যন্ত্র করলো।
তো তারা ক্ষমা প্রার্থনা না করে তারা উল্টা মানে আরো প্ররোচনা করলো যেন সালেহ আলাইহিস সালামকে হত্যা
করা যায়। তো এভাবে ওই দুর্ভাগারা আল্লাহর নিকট তওবা না করে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করলেন। ওইখানে যে কম ছিল, এই কমের সামুদ, এই কমের সামুদের 9 জন নেতা, এই 9 জন নেতা তারা একত্রিত হলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য, এবং তারা আলোচনা করলো আমরা আল্লাহর নবীকে এবং তার পরিবারবর্গকে আমরা রাতের মধ্যে শেষ করে ফেলবো, যাতে করে কেউ না জানতে পারে এবং কেউ জানবেও না, কেননা রাতের অন্ধকারে কে কাকে মেরেছে কেউ জানবে না। তারা এইভাবে মাশওয়ারা করতে লাগলো, তারা বৈঠক করলো। যখনই তারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য অগ্রসর হলো, আল্লাহ তাআলা ওই 9 জন কওমের যে প্রধান ছিল ওই নয়জনের প্রতি আল্লাহ তাআলা আজাব প্রেরণ করলেন, বাড়ি বর্ষণ দিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে এমন বাড়ি বর্ষণ নিক্ষেপ করলো, ওই নয়জন সেখানে ধ্বংস হয়ে গেল। তো ওই নয়জন ধ্বংস হয়ে গেল, তারপরও ওই কম ওই সামুদ জাতি তারা শিক্ষা গ্রহণ করলো না। আল্লাহ তাআলার নবী বলেই দিয়েছিল যে তিন দিন পর তোমাদের উপর আল্লাহ তাআলার আজাব চলে আসবে। তো যথারীতি আল্লাহর নবীর যে কথা, আল্লাহর নবীর বাণী, এটা তো অবশ্যই সত্যি সত্য হবে। তো ভবিষ্যৎ অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কমের সকলের মুখমণ্ডল যেভাবে পূর্বে বর্ণনা করেছিলেন, সে বর্ণনা এরকম ছিল যে তোমাদের বৃহস্পতিবার ভোরে তোমাদের মুখমণ্ডল হলুদ বর্ণের হয়ে যাবে, তোমরা হলুদ বর্ণ তোমাদের মুখমণ্ডল ধারণ করবে। এরপর কি হবে, পরের দিন তোমাদের মুখমণ্ডল লাল বর্ণ হয়ে যাবে। তো ঠিক একইভাবে পরের দিন তাদের মুখমণ্ডল লাল হয়ে গেল,
সেরকম
হতে লাগলো। কিন্তু আফসোস, দুর্ভাগ্যরা তখন ঈমান আনে নাই, তখনও তারা তাওবা করে নাই। দ্বিতীয় দিন অতিক্রম হয়ে গেল, তারা তখনও তাওবা করেনি। তৃতীয় দিন তাদের চেহারা ঘোর কৃষ্ণ বর্ণ ধারণ করলো, যেটা সর্বশেষ তার চেহারার আকৃতি পরিবর্তন হবে। এভাবে তৃতীয় দিন তাদের চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করলো। সবশেষে তারা জেনে গেল যে তাদের উপর আজাব খুব শীঘ্রই নিক্ষিপ্ত হবে। তারা আজাবের জন্য অপেক্ষা করতে লাগলো, দুর্ভাগ্যরা তো তওবা করলই না। চতুর্দিন সকালে, রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল, এবং আল্লাহ তাআলার তরফ থেকে, যেটা সূরা আরাফের মধ্যে আলোচনা এসেছে, যে আল্লাহ তাআলার তরফ থেকে আকাশ থেকে বিকট গর্জনের আওয়াজ আসলো, এবং আল্লাহ তাআলার তরফ থেকে আসমান থেকে এমন আজাব, এমন গর্জন, এমন বর্ষণ নিক্ষিপ্ত হলো যে ওইখানে যে কেউ যে ছিল, ওই জাতি যে ছিল, তার কোনো চিহ্নই ছিল না,
চিহ্নই ছিল না, একেবারে
নিশ্চিহ্ন হয়ে গেল। তো এই যে কম এতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, যারা নিশ্চিহ্ন হয়ে গেছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সোহেল ভাই, সর্বশেষ আমি হাদিসটা শেয়ার করব। এখান থেকে হাদিসের মোবারকের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাওয়ার পথে এই যে শহরের অবস্থান করতো, এই কম, কমের সামুদ যে হিজর শহর, এই হিজর শহর মধ্যে অতিক্রম করছিল, ওইখানে অবস্থান করেছিল তাবুক যুদ্ধে যারা ছিল আল্লাহ রাসুলের সাথে, তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যারা আল্লাহ রাসুলের সাথে সঙ্গী সাথী ছিল তাদেরকে বলে দিল, তোমরা ওই কমের ধ্বংসপ্রাপ্ত স্থানে তোমরা যেও না, যদি তোমরা কান্নারত অবস্থায় না থাকো। যদি কান্না করতে পারো তাহলে ওইখানে তোমরা যেও, আর যদি তোমাদের কান্না না আসে তাহলে তোমরা ওইখানে যেও না। এর মাধ্যমে এটাই মেসেজ ছিল, যাতে করে এই নিদর্শন দেখে আমাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, যাতে করে আল্লাহ তাআলার ভয় পেয়ে আমরা আল্লাহ তাআলার নাফরমানমূলক কাজ থেকে বিরত থাকতে পারি।
আল্লাহ তাআলার এই নিদর্শন, যেগুলো অন্যান্য জাতির ধ্বংস হয়েছে, এই নিদর্শন দেখে আল্লাহ তাআলা আমাদেরকে ভীত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করার, সৎ পথে আহ্বান করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আজকের আমল সম্পর্কে জানবো, যে আজকে আমাদেরকে নূর হোসেন ভাই কোন আমল সম্পর্কে জানায়, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। জি, নূর হোসেন ভাই, আজকের আমল সম্পর্কে জানিয়ে দিন।
সোহেল ভাই, আমরা আমলের বিষয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রতিদিন এক একটা বিষয়। তো আজকে যে বিষয়টা আমি বলবো সংক্ষেপে, সেটা হচ্ছে আমাদের দ্বারা না চাইতে অসংখ্য গুণা হয়। প্রতিদিন কোনো না কোনো গুণা আমরা ইচ্ছায় করি, নফসের খায়েশে করি, অনিচ্ছায় আমাদের হয়ে যায়, সমাজ ব্যবস্থার মাধ্যমে হয়ে যায়। তো গুণা হয়ে যাওয়ার পর আমাদের কি করণীয় রয়েছে, এই বিষয়টি হাদিসে মোবারকা সুনানে তিরমিজি শরীফের হাদিস, হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা গুণা করে অথপর অজু করে নামাজ আদায় করে, এরপর ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার গুণাকে ক্ষমা করে দেন। এটা এমন বড় দয়া আল্লাহ তাআলার, যদি আমরা গুণা করেও ফেলি, যদি নামাজ এর আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুণাকে মাফ করে দেবে। আর আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকতমুল আলিয়া, ইনি খুব সুন্দরভাবে আমাদের এই আমলটি দৈনন্দিনভাবে করার জন্য উৎসাহিত করেছেন আমাদের এই নামতের মধ্যে, যে সালাতুত তাওবা নামাজ, যাতে করে আমরা প্রতিদিন আমল করতে পারি, আমাদের সারাদিন যে গুনাহ হয়ে গিয়েছে এই গুনাহ থেকে যাতে আমরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারি।
দর্শকবৃন্দ, আমাদেরও উচিত যেন আমরা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে কমপক্ষে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিই, এবং দুই রাকাত সালাতুত তওবা আদায় করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে এরপরে যেন আমাদের দিনকে শেষ করি ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আজকে বেশ কিছু আলোচনা করেছি হযরত সাইয়েদুনা সালেহ আলাইহিস সালাম সম্পর্কে। তো এই ঘটনাগুলি থেকে, এই ঘটনাসমূহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আবারও পরবর্তী পর্বে কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।